পানিয়াম নম্বর ১২, দানিয়েল ১১ ৪০ এবং ভাববাণীর তিনটি শিলমোহর খোলা। দানিয়েল ১১ ৪০তম পদ বাইবেলের অন্যতম গভীরতম পদ। এটি ১৬৯৯, ১৯৮৯ এবং ২০২৩ সালে দানিয়েলের পুস্তক মোহরমুক্ত হওয়ার প্রতিনিধিত্ব করে। পুস্তকটি তিনবার মোহরমুক্ত হওয়া সাত কালের এক বিচ্ছুরণের সমাপ্তি নির্দেশ করে। ১৬৯৯ সাল সেই ২৫২০ বছরের বিচ্ছুরণের সমাপ্তি নির্দেশ করে, যা খ্রিস্টপূর্ব ৩০ সালে শুরু হয়েছিল, যখন অসুর উত্তরাঞ্চলের ১০ গোত্রকে বন্দিত্বে নিয়ে গিয়েছিল। ১৯৮৯ সাল ১৮৬৩ সালের বিদ্রোহের পর থেকে, ১২২৬ সালের বিদ্রোহের পর থেকে ১২২৬ সালে, যা খ্রিস্ট দে অ্যাডভেন্টিস্ট চার্চ আনুষ্ঠানিকভাবে লেবীয় পুস্তক ২৬ সাত কাল একপাশে সরিয়ে রেখেছিল। ২০২৩ সাল প্রকাশিত বাক্য ১১ ২ সাক্ষী রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকার সাড়ে তিন দিনের সমাপ্তি নির্দেশ করে। ২৫২০ বছরের সমাপ্তিতে ১২২৬ বছর এবং সাড়ে তিন দিন সবই সাতকালের প্রতীক। দানিয়েলের পুস্তক মোহরমুক্ত করা হয়েছিল।
সিস্টার হোয়াইট আমাদের জানান যে ১৭৫৮ সালে মানুষের সামনে অনুগ্রহকাল সমাপ্তির সঙ্গে সম্পর্কিত ঘটনাবলী তুলে ধরা দরকার ছিল। তিনি যখন এই তথ্যটি লিপিবদ্ধ করেন, তখন তিনি সমান্তরাল ইতিহাসগুলোকে চিহ্নিত করছেন, কারণ তিনি শেষকালের বার্তাকেও অনুগ্রহকাল সমাপ্তির সঙ্গে সম্পর্কিত ঘটনাবলী হিসেবে উপস্থাপন করেন। মিলারাইট ইতিহাসের কথা উল্লেখ করে তিনি লিখেছেন,
মানুষদের তাদের বিপদের ব্যাপারে সচেতন করা প্রয়োজন ছিল, পরীক্ষাকালের সমাপ্তির সঙ্গে সম্পর্কিত গুরুগম্ভীর ঘটনাবলীর জন্য প্রস্তুত হতে তাদের উদ্বুদ্ধ করা প্রয়োজন ছিল। মহাবিতর্ক ৩০০।
শেষ দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি লিখেছেন,
তার ক্রুশবিদ্ধ হওয়ার পূর্বে উদ্ধারকর্তা তার শিষ্যদের বোঝালেন যে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তিনি সমাধি থেকে পুনরুত্থিত হবেন, আর তার কথা যেন মন ও হৃদয়ে গেঁথে যায়, সেজন্য স্বর্গদূতরাও উপস্থিত ছিলেন। কিন্তু শিষ্যরা রোমান জোয়াল থেকে পার্থিব মুক্তির প্রত্যাশা করছিলেন, এবং যার ওপর তাদের সব আশা কেন্দ্রীভূত ছিল, তিনি যে লাঞ্ছনাময় মৃত্যু ভোগ করবেন এই ভাবনাটি তারা সহ্য করতে পারেনি। যে কথাগুলো তাদের মনে রাখা দরকার ছিল, সেগুলো তাদের মন থেকে মুছে গিয়েছিল, আর যখন পরীক্ষার সময় এল, তা তাদের অপ্রস্তুত অবস্থায় পেল। যিশুর মৃত্যু তাদের আশা ভরসা এমনভাবে গড়িয়ে দিল যেন তিনি তাদের পূর্বেই সতর্ক করেননি। তেমনি ভবিষ্যৎবাণীগুলিতে ভবিষ্যৎ আমাদের সামনে ততটাই স্পষ্ট করে উন্মুক্ত করা হয়েছে, যেমন খ্রিস্টের বাক্যে শিষ্যদের কাছে উন্মোচিত হয়েছিল। অনুগ্রহকালের সমাপ্তির সঙ্গে সম্পর্কিত ঘটনাবলী এবং সংকটের সময়ের জন্য প্রস্তুতির কাজ স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। কিন্তু অসংখ্য মানুষের এই গুরুত্বপূর্ণ সত্যগুলোর প্রতি বোঝাপড়া ততটাই কম যেন সেগুলো কখনো প্রকাশই পায়নি। উদ্ধারের জন্য তাদের প্রজ্ঞাবান করে তুলতে পারে এমন প্রতিটি প্রভাব শয়তান ছিনিয়ে নিতে ওতো পেতে থাকে এবং সংকটের সময় তাদের অপ্রস্তুতই পাবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ১৫৮৭।
মিলারাইট বার্তাটি ১৬৯৮ সালে সিল খোলা হয়েছিল এবং এটি পরীক্ষাকালের সমাপ্তির সঙ্গে যুক্ত ঘটনাবলী উপস্থাপন করেছিল। শেষ দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি শিষ্যদের ইতিহাস ব্যবহার করেন এই সত্যটি দেখাতে যে পরীক্ষাকালের সমাপ্তির সঙ্গে যুক্ত ঘটনাবলী মানুষকে পরিত্রাণের জন্য জ্ঞানবান করে তোলে, কিন্তু এগুলো বোঝা হয় না। ১৬৯৯, ১৯৯০ ও ২০২৩ সালে যে বার্তাগুলোর সিল খোলা হয়েছিল সেগুলো ছিল এমন বার্তা যা পরীক্ষাকালের সমাপ্তির সঙ্গে যুক্ত ঘটনাবলী চিহ্নিত করেছিল।
পদ ৪০ ইতিহাসের একটি ধারাকে নির্দেশ করে, যখন দানিয়েলের গ্রন্থ তিনবার উন্মোচিত হয়। ১৭৫৮ সালে সপ্তম থেকে নবম অধ্যায়কে প্রতিনিধিত্বকারী উলাই নদী সম্পর্কে দানিয়েলের দর্শন উন্মোচিত হয়েছিল। ১৯৯৩ সালে দশম থেকে দ্বাদশ অধ্যায়কে প্রতিনিধিত্বকারী হিদ্দেকেল নদী সম্পর্কে দানিয়েলের দর্শন উন্মোচিত হয়েছিল। ২০২৩ সালে দানিয়েলের একাদশ অধ্যায়ের ৪০তম পদের গোপন ইতিহাস উন্মোচিত হয়েছিল।
দানিয়েল ১১-এর পদ ৪০-এ বর্ণিত ইতিহাস ১৭৯৮ সাল থেকে পদ ৪১-এ উল্লিখিত রবিবারের আইন পর্যন্ত সময়কে নির্দেশ করে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাস। যুক্তরাষ্ট্রই প্রকাশিত বাক্য ১৩-এর পৃথিবীর পশু, প্রকাশিত বাক্য ১৬-এর মিথ্যা ভাববাদী এবং বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য। দানিয়েল ১১-এর পদ ৪০-এ যে একই ইতিহাস উপস্থাপিত হয়েছে, তা প্রকাশিত বাক্য গ্রন্থেও একটি পদে উপস্থাপিত হয়েছে।
আমি আরেকটি পশুকে পৃথিবী থেকে উঠে আসতে দেখলাম। তার দুটি শিং ছিল মেষ শাবকের মতো এবং সে ড্রাগনের মতো কথা বলছিল। প্রকাশিত বাক্য ১৩ বিরাগ।
এই পদটি ৪০ নম্বর পদের মতোই এমন এক ইতিহাস যা শোনো ইতিহাস ১৮ সালের এলিয়েন ও সেডিশন অ্যাক্টস দিয়ে শুরু হয় এবং রবিবারের আইন দিয়ে শেষ হয় যখন দেশটি ড্রাগনের মতো কথা বলে। এক ইতিহাস যা শুরু হয় যখন পাপাল রোমকে সিংহাসন থেকে অপসারিত করা হয় এবং শেষ হয় যখন পাপাল রোমকে সিংহাসনে পুনঃস্থাপন করা হয়। প্রকাশিত বাক্য ১৩:১১ এবং দানিয়েল ১১:৪০ উভয়ে যে ইতিহাস উপস্থাপন করে তা শুরু হয় বাইবেলের ভবিষ্যৎবাণীর পঞ্চম রাজ্যের অপসারণ দিয়ে এবং শেষ হয় বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্যের অপসারণ দিয়ে।
বাইবেলের ভবিষ্যৎবাণীর প্রথম রাজ্য হিসাবে বাবিল যে ৭০ বছর শাসন করেছিল, যা বাইবেলের ভবিষ্যৎবাণীর দ্বিতীয় রাজ্য পর্যন্ত স্থায়ী ছিল, তা থস্যনভ সাল থেকে রবিবারের আইন পর্যন্ত পদ ৪০-এর ইতিহাসকে উপস্থাপন করে।
আর সেই দিনে এমন হবে যে টাইর ৭০ বছর ধরে বিস্তৃত থাকবে একজন রাজার রাষ্ট্রকালের মতো, আর ৭০ বছর পূর্ণ হলে টাইর এক বেশ্যার মতো গান গাইবে, একটি বীণা তুলে নাও, শহরময় ঘুরে বেড়াও, হে বিস্তৃত বেশ্যা, মধুর সুর তোলো, অনেক গান গাও, যাতে তোমাকে স্মরণ করা হয়। আর ৭০ বছর শেষ হলে এমন হবে যে প্রভু টাইরকে পরিদর্শন করবেন এবং সে তার মজুরির দিকে ফিরে যাবে এবং পৃথিবীর পৃষ্ঠের উপর অবস্থিত বিশ্বের সকল রাজ্যের সঙ্গে ব্যভিচার করবে। ইসাইয়া ২৩:১৫-১৭।
১৭৯৮ সাল থেকে রবিবারের আইন পর্যন্ত যে ইতিহাস, তাই সেই সময়ের ইতিহাস যখন ইসাইয়া ২৩ অধ্যায়ে লিপিবদ্ধ মতে টাইরের বেশ্যা ভুলে যাওয়া হয়। সেখানে এই সময়কালকে ৭০ বছর এবং এক রাজার দিনসমূহ বলে বর্ণনা করা হয়েছে। নেবুখদনেজার থেকে বেলসজ্জোর পর্যন্ত বাইবেলের ভবিষ্যৎবাণীর প্রথম রাজ্য শাসন করেছে। এর দ্বারা বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্যকে প্রতিকায়িত করা হয়, যে রাজ্য মেষ শাবকের মতো শুরু করে কিন্তু শেষে ড্রাগনের মতো কথা বলে। নেবুখদনেজার মেষ শাবকের অনুসারীর প্রতীক আর বেলসজ্জোর ড্রাগনের অনুসারীর প্রতীক।
১৭৫৮ থেকে রবিবারের আইন পর্যন্ত যে ইতিহাস, তা প্রকাশিত বাক্যপুস্তকের ১৪ অধ্যায়ের ৩ স্বর্গদূতের ইতিহাসও বটে, যা শুরু হয় মিলারাইটদের সংস্কার দিয়ে এবং সমাপ্ত হয় ১৪৪,০০০ সংস্কারে। ৩ স্বর্গদূতের বার্তাই বিচারের সময়ের বার্তা। মিলারাইটরা বিচারের সূচনার সাথে সম্পর্কিত ঘটনাগুলি ঘোষণা করেছিলেন এবং ১৪৪,০০০ ঘোষণা করে অনুগ্রহকালের সমাপ্তির সাথে সম্পর্কিত ঘটনাগুলি।
অনুগ্রহের সময়ের সমাপ্তির সঙ্গে সম্পর্কিত ঘটনাবলী ভবিষ্যৎবাণীর অভ্যন্তরীণ ও বাহ্যিক ধারায় চিত্রিত হয়েছে এবং এই ঘটনাগুলি প্রধানত দানিয়েল অধ্যায় ১১-এর ৪০ নম্বর পদে উপস্থাপিত ইতিহাসে ঘটে। ৪০ নম্বর পদের ঘটনাগুলি যুক্তরাষ্ট্রে রবিবারের আইনে গিয়ে শেষ হয়। অতএব যারা এখনও বাবিলনে আছে সেই ঈশ্বরের অন্যান্য সন্তানদের চূড়ান্ত সমাবেশের ঘটনাগুলি ৪০ নম্বর পদে উপস্থাপিত নয়। তবু তখন যে সংকটটি পৃথিবীর সম্মুখীন হয় তা সদ্যই যুক্তরাষ্ট্রে সমাপ্ত হয়েছে। ওই ঘটনাগুলি যুক্তরাষ্ট্রের ওপর বিচার এবং ঈশ্বরের মণ্ডলীর শুদ্ধিকরণকে নির্দেশ করে, যা মণ্ডলীকে পতাকা হিসেবে উত্থাপিত করার পূর্বে সংঘটিত হয়।
অনুগ্রহের সময়ের সমাপ্তির সঙ্গে যুক্ত অভ্যন্তরীণ ঘটনাগুলি খ্রিস্টের মহাযাজক হিসেবে তার কাজ, তার শেষ দিনের লোকদের মধ্যে ঈশ্বরের রহস্য সমাপ্ত করাকে চিহ্নিত করে। বহিঃস্থ ঘটনাগুলি পোপতন্ত্রে ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকাকে চিহ্নিত করে। বাইবেলীয় ভবিষ্যৎবাণীতে ষষ্ঠ রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের সমগ্র ইতিহাস, লাওদিকিয়ার সমগ্র ইতিহাস সবই ৪০তম পদে উপস্থাপিত ইতিহাসের পরিসরের মধ্যেই ঘটে।
৪০ নম্বর পদের মধ্যে থাকা অভ্যন্তরীণ ও বাহ্যিক ধারাগুলি পৃথিবীর পশুর দুই শিং দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। প্রজাতন্ত্রবাদের শিংটি বাহ্যিক ধারা এবং প্রোটেস্ট্যান্টবাদের শিংটি অভ্যন্তরীণ ধারা। উভয় ধারাই ষষ্ঠ রাজ্যের ইতিহাসে বিদ্যমান এবং ষষ্ঠ রাজ্যের ইতিহাসের পরিসমাপ্তিতে ঈশ্বরের বিচার প্রোটেস্ট্যান্ট ও প্রজাতন্ত্রবাদী উভয় শিঙের ওপরই আসে। অনুগ্রহকালের অবসানের সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলিকে যে বার্তা চিহ্নিত করে সেই বার্তাই যুক্তরাষ্ট্রের ওপর আসা ঘটনাগুলিকেও চিহ্নিত করে, যখন তা তার অনুগ্রহকালের পেয়ালা পূর্ণ করে। অনুগ্রহকালের অবসানের সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলিকে যে বার্তা চিহ্নিত করে সেই বার্তাই সপ্তম দিন অ্যাডভেন্টবাদের ওপর আসা ঘটনাগুলিকেও চিহ্নিত করে,
যখন তা তার অনুগ্রহকালের পেয়ালা পূর্ণ করে।
৪০ নম্বর পদের ইতিহাসে দানিয়েলের পুস্তক তিনবার উন্মোচিত হয় এবং ওই তিনবারের প্রত্যেকবারই একটি অভ্যন্তরীণ ও একটি বাহ্যিক রেখা উৎপন্ন হয় যা পরীক্ষাকালের সমাপ্তির সঙ্গে সম্পর্কিত ঘটনাবলী উপস্থাপন করে। তিনটি পথচিহ্নের প্রত্যেকটির আগে সাত সময়ের একটি বিচ্ছুরণ থাকে। অতএব ৪০ নম্বর পদটি ১৬৯৮ সাল থেকে রবিবারের আইন পর্যন্ত ইতিহাসকে উপস্থাপন করে এবং সেই ইতিহাসের ভবিষ্যৎবাণীমূলক পথচিহ্নগুলো হল পরীক্ষাকালের সমাপ্তির সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাবলী। ৪০ নম্বর পদের ইতিহাসে অভ্যন্তরীণ রেখাটি সূচনায় ফিলাডেলফিয়া থেকে লাওদিকিয়ায় এক রূপান্তর এবং সমাপ্তিতে লাওদিকিয়া থেকে ফিলাডেলফিয়ায় এক রূপান্তরকে প্রতিনিধিত্ব করে। শুরুটি ছিল একটি সংস্কারমূলক আন্দোলনের প্রতিনিধিত্ব যা দশ কুমারীর দৃষ্টান্ত দ্বারা চিত্রিত এবং সেই দৃষ্টান্তটি সমাপ্তিতে একটি সংস্কারমূলক আন্দোলনের প্রতিরূপ ছিল যা দৃষ্টান্তটিকে অক্ষরে অক্ষরে পূর্ণ করেছিল।
ফিলাডেলফিয়ান মিলারাইট আন্দোলন ৭৯৯ সালে লেবীয় পুস্তক ২৬ অধ্যায়ের সাত কালের একটি পরিপূর্তি দিয়ে শুরু হয়েছিল এবং এরপর ২২ অক্টোবর ১৮৪৪ সাত কালের আরেকটি পরিপূর্তি ঘটে। অন্তত ১৮৫৬ সালের মধ্যে জেমস হোয়াইট ও সিস্টার হোয়াইট উভয়ই আন্দোলনটিকে লাওদিকীয় অবস্থায় আছে বলে শনাক্ত করেন। ওই একই বছরে সাত কাল বিষয়ে নতুন আলো গির্জার যে সরকারি প্রকাশনায় উপস্থাপিত হয়েছিল তা কখনো সম্পন্ন হয়নি। সাত কাল ৭৯৯ সালে পরিপূর্ণ হয়েছিল এবং এরপর উইলিয়াম মিলার সেই সত্যের শৃঙ্খলের সূচনা আবিষ্কার করেন যাকে সিস্টার হোয়াইট এভাবে অভিহিত করেছিলেন এবং সেই শৃঙ্খলের সূচনাই ছিল সাত কাল। ৭৯৯ ছিল সাত কালের একটি পরিপূর্তি। তারপর দানিয়েলের বইয়ের মোহার খোলা হলে মিলার সাত কাল সংক্রান্ত তার মৌলিক আবিষ্কারটি করেন। তারপর ২২ অক্টোবর ১৮৪৪ সাত কালের আরেকটি পরিপূর্তির দাগ কাটে আর তারপরই আন্দোলনটি ফিলাডেলফিয়া থেকে লাওদিকিয়াতে রূপান্তরিত হয়। ওই একই বছরে সাত কাল বিষয়ে যে নতুন আলো এসেছিল তা অসমাপ্ত থাকেই। ১৮৬৩ সালে যা ১৮৯৬ পর্যন্ত মিলারাইট ফিলাডেলফিয়ান আন্দোলন ছিল এবং ১৮৯৬তেই মিলারাইট লাওদিকীয় আন্দোলনে রূপান্তরিত হয়েছিল তা আইনগতভাবে নিবন্ধিত একটি গির্জায় পরিণত হয়, মূলত গৃহযুদ্ধের প্রেক্ষাপট ও গির্জার তরুণদের সুরক্ষার চাপে। ১৮৬৩ সালে গির্জায় রূপ নিলে আন্দোলনটির ইতি ঘটে। এর সাত বছর আগে ১৮৯৬ সালে লাওদিকিয়া সেই বিষয়েই নতুন আলোর বার্তাটি একপাশে সরিয়ে রাখে যে বিষয়টি ছিল উইলিয়াম মিলারের প্রথম ভাববাদী আবিষ্কার।
মিলারাইট আন্দোলনের সত্যের শিকলের সূচনা বলে পরিচিত সাতবারের আলো লাওদিকীয় আন্দোলনের নেতৃত্বের কাছে উন্মোচিত হয়েছিল, কিন্তু তারা ধীরে ধীরে সাতবারকে সমর্থন করার আকাঙ্ক্ষা পরিত্যাগ করেছিল এবং ১৮৬৩ সালে সাত বছর সাতবার পূর্তিতে সাতবারের কোনো উল্লেখ ছাড়াই একটি নতুন চার্ট ও ভবিষ্যৎবাণীমূলক বার্তা প্রকাশিত হয়েছিল। ১৮৬৩ সালে ঈশাইয়ার ৬৫ বছরের ভবিষ্যৎবাণীর সমাপ্তি ঠিক যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই গিয়ে দাঁড়াল উত্তর ও দক্ষিণের মধ্যে এক গৃহযুদ্ধের মধ্য দিয়ে। ১৮৬৩ সালের দাসপ্রথার প্রশ্নটি সাতকাল পূর্ণ হওয়ার প্রেক্ষিতে উত্তর ও দক্ষিণ উভয় রাজ্যকে বন্দিদশায় নিয়ে যাওয়ার দ্বারা প্রতিকায়িত হয়েছিল এবং যে দাসত্বে ইসরায়েলকে নিয়ে যাওয়া হয়েছিল তা শেষকালে দাসপ্রথার প্রশ্নগুলোকে যথার্থভাবে প্রতিফলিত করেছিল। ঈশাইয়ার ৬৫ বছরের ভবিষ্যৎবাণীর ওপর ভিত্তি করে নির্মিত ভবিষ্যৎবাণীমূলক কাঠামোর সমাপ্তিকে ১৮৬৩ সালটি নির্দেশ করে।
প্রভু ঈশ্বর এইরূপ বলেন, এটি স্থির থাকবে না এবং তা ঘটবে না, কারণ সিরিয়ার রাজধানী দামাস্কাস এবং দামাস্কাসের শাসক রেজিন এবং ৬৫ বছরের মধ্যে এফ্রাইম ভঙ্গ হবে যাতে তা আর কোনো জাতি না থাকে এবং এফ্রাইমের রাজধানী সামারিয়া এবং সামারিয়ার শাসক রেমালিয়ার পুত্র, তোমরা যদি বিশ্বাস না কর তবে নিশ্চয়ই তোমরা প্রতিষ্ঠিত হবে না। ঈশাইয়া ৭:৭-৯।
সঠিকভাবে বোঝা হলে খ্রিস্টপূর্ব ৭৪৫ সালে শুরু হওয়া এই ভবিষ্যৎবাণী ৬৫ বছরের পরিসরে তিনটি মাইল ফলক চিহ্নিত করে। এই মাইল ফলকগুলোর মধ্যে দুটি ইসরায়েলের উত্তর ও দক্ষিণ উভয় রাজ্যের জন্য ২৫২০ বছরের বন্দিদশা ও দাসত্বের সূচনাবিন্দু নির্দেশ করে। খ্রিস্টপূর্ব ৭৪৫ সালে উত্তর ও দক্ষিণ রাজ্য গৃহযুদ্ধে লিপ্ত ছিল এবং উত্তরের ১০টি গোত্র দক্ষিণের জিহুদা রাজ্যে আক্রমণ চালাতে সিরিয়ার সঙ্গে জোট বেঁধেছিল।
১৯ বছর পরে খ্রিস্টপূর্ব ৭৩৩ সালে আসিরীয়রা উত্তরের সেই ১০টি গোত্রকে বন্দী করে দাসত্বে নিয়ে যায়। ৪৬ বছর পরে খ্রিস্টপূর্ব ৭৭৭ সালে আসিরীয়রা মোনোশেকে বন্দী করে বাবিলনে নিয়ে যায়। খ্রিস্টপূর্ব ৭৩৩ সালের পর ২৫২০ বছর যোগ করলে দাঁড়ায় ৭৯৮ খ্রিস্টাব্দ, যা সময়ের শেষ এবং ৪০তম পদের সূচনার সময়। তার ৪৬ বছর পরে খ্রিস্টপূর্ব ৬৫৬ সালে দক্ষিণ রাজ্যের বিরুদ্ধে যে ৭বার শুরু হয়েছিল তার অবসান হয় ১৮৪৪ সালে। ১৯ বছর পরে ১৮৬৩ সালে খ্রিস্টপূর্ব ৭৪৫ সালের ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য সমূহ অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। খ্রিস্টপূর্ব ৭৪৫ এবং ১৮৩৬ উভয় সালেই উত্তর ও দক্ষিণ রাজ্যের মধ্যে গৃহযুদ্ধ চলমান। খ্রিস্টপূর্ব ৭৪৫ সালে নবী ঈসায়া দুষ্ট রাজা আহাজকে যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন তা ছিল উত্তর ও দক্ষিণ উভয় রাজ্যের আসন্ন দাসত্ব সম্পর্কে। আর ১৮৩০ সালে গৃহযুদ্ধের একেবারে কেন্দ্রবিন্দুতে প্রেসিডেন্ট লিঙ্কন দাসমুক্তি ঘোষণা জারি করেন, যা দাসত্বের অবসান প্রক্রিয়ার সূচনা করে। খ্রিস্টপূর্ব ৭৪৫ সালে দুষ্ট রাজা আহাজকে দেওয়া সতর্কবাণীটি আক্ষরিক মহিমান্বিত দেশে দেওয়া হয়েছিল, যা আধ্যাত্মিক মহিমান্বিত দেশে লিঙ্কনের দেওয়া বার্তার প্রতিকায়ন করে।
১৮৫৬ সালে হাইরাম এডসনের ৭ সময় বিষয়ক বার্তাগুলি প্রকাশিত হওয়ার ৭ বছর পরে অ্যাডভেন্টিজম ১৮৬৩ সালের যে চার্টটি প্রস্তুত করেছিল তা মিলারাইটদের ৭ সময় সংক্রান্ত শিক্ষাটি অপসারণ করেছিল। ফলে এলেন হোয়াইট যেখানে শিক্ষা দেন যে আমাদের মিলারাইটদের বার্তাগুলি পুনরাবৃত্তি করতে হবে এবং সেই বার্তাগুলোর ওপর আক্রমণ হলে তার বিরুদ্ধে প্রতিরক্ষা করতে হবে, এমন অসংখ্য অংশকেই প্রশ্নবিদ্ধ করেছিল। সেই একই বছরে তারা আইনগতভাবে নিবন্ধিত একটি চার্চে পরিণত হয়েছিল। ১৮৬৩ এবং তার ভাববাণীমূলক তাৎপর্য নিয়ে আরও অনেক কিছু লেখা যেতে পারে, কিন্তু এখানে আমি যে বিষয়টি উল্লেখ করছি তা হল ১৮৬৩ সালের বিদ্রোহকে চিহ্নিত করে এমন একাধিক সাক্ষ্য, অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয়ই রয়েছে। তা হোক বাহ্যিকভাবে দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর বিদ্রোহ অথবা অভ্যন্তরীণভাবে প্রথম ভিত্তিমূলক সত্যকে প্রত্যাখ্যানের মাধ্যমে বিদ্রোহ, ১৮৬৩ হল ৪০ নম্বর পদের ইতিহাসের এমন এক ঘটনা যা একটি পথচিহ্ন হিসেবে কাজ করে এবং পরীক্ষাকালের সমাপ্তির সঙ্গে সংযুক্ত ঘটনাবলীর অংশ গঠন করে।
১৮৬৩ প্রাচীন আক্ষরিক ইসরায়েলের জন্য প্রান্তরে ৪০ বছরের সূচনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ৪০ বছরের শেষে যিহোশূয় প্রাচীন ইসরায়েলকে প্রতিশ্রুত দেশে প্রবেশ করান এবং তারা জিরিহ ধ্বংস করে ও যারা জিরিহ পুনর্নির্মাণ করবে তাদের যে কোনো ব্যক্তির উপর অভিশাপ ঘোষণা করে। ১৮৬৩ সালে লাওদিকেয় অ্যাডভেন্টবাদের নেতৃত্ব জিরিহ পুনর্নির্মাণ করেছিল। ১৮৬৩ প্রান্তরে ৪০ বছরের শুরু ও শেষ উভয় ক্ষেত্রেই প্রতিনিধিত্ব করা হয়েছে। ১৮৬৩ একটি ভবিষ্যৎবাণীমূলক চিহ্ন যা ৪০তম পদ্মের ইতিহাসের বহিরাগত ও অভ্যন্তরীণ রেখাদ্বয়ের ইতিহাসকে একসূত্রে আবদ্ধ করে। সেখানে সপ্তম মণ্ডলী রয়েছে, বিচারিত একটি মণ্ডলী, যেমন লাওদিকেয়া শব্দের অর্থ, যা এমন এক পর্বে প্রবেশ করছে যা প্রান্তরে একটি পূর্ণ প্রজন্মের মৃত্যু দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। একই সময়ে প্রথম রিপাবলিকান প্রেসিডেন্ট দাসদের মুক্ত করার কাজ শুরু করছেন। এভাবে তিনি শেষ রিপাবলিকান প্রেসিডেন্টদের প্রতিরূপ হয়ে উঠছেন, যারা এক সংকটময় সময়ে সামরিক আইন কার্যকর করবে যা পরিণামে সেই অবস্থার দিকে নিয়ে যাবে যাকে অনুপ্রেরণা জাতীয় ধ্বংস বলে অভিহিত করে।
শুরুর পথচিহ্নগুলিতে শেষের পথচিহ্নগুলি প্রতিনিধিত্ব করা হয়েছে এবং বিচারের সমাপনের সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলি বিচারের সূচনার সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলিতে প্রতিরূপিত হয়েছিল। ৪০ বছরের শুরুতে যিহোশূয়া ও কালেবের বার্তা প্রত্যাখ্যান করে কাদেশে যে বিদ্রোহ ঘটেছিল তা ৪০ বছরের শেষে কাদেশে শিলাকে আঘাত করার সময় মুশির বিদ্রোহের প্রতিরূপ ছিল। ১৮৬৩ সেই রবিবারের আইনকে চিহ্নিত করে যেখানে লাওদিকিয়া প্রভুর মুখ থেকে উগড়ে ফেলা হয় এবং যেখানে ইজেকিয়েলের অষ্টম অধ্যায়ে জিরুসালেমের ২৫ জন প্রবীণ পুরুষ সূর্যের উদ্দেশ্যে নত হয় এবং যেখানে যারা মিথ্যা কথায় বিশ্বাস করে আমরাই প্রভুর মন্দির তাদের ওপর শিলও পুনরাবৃত্ত হয়।
আমরা পরবর্তী প্রবন্ধে প্যানিয়ম নিয়ে এই অধ্যয়ন চালিয়ে যাব।